শুরু হচ্ছে মহিলাদের জন্য নিয়মিত অনুষ্ঠান নারী কণ্ঠ। আজকের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব সাংবাদিক ও কলাম লেখক মনিজা রহমানের সঙ্গে। মনিজা রহমান পড়েছেন অর্থনীতিতে, তবে পেশা হিসেবে বেছে নিয়েছেন ক্রীড়া সাংবাদিকতাকে। তিনি বর্তমানে কর্মরত আছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়। আসুন শোনা যাক তার সঙ্গে আমার কথোপকথন। মনিজা রহমান, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি নারীকণ্ঠ অনুষ্ঠানে।
আপনাকেও অনেক ধন্যবাদ, আর নারীকণ্ঠের দর্শক শ্রোতাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।
ফেব্রুয়ারি মাসটি ভাষা আন্দোলনের মাস, বাঙালিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনার সঙ্গে কথা বলতে খুব ভালো লাগছে। আপনি একজন সাংবাদিক, যদিও আপনি পড়াশোনা করেছেন অর্থনীতিতে, এই পেশা বেছে নিতে আপনি কিভাবে অনুপ্রাণিত হয়েছেন?
আমি আসলে খুব স্কুল জীবন কলেজ জীবন থেকে খুব সৃষ্টিশীল, লেখার প্রতি আমার খুব আকর্ষণ ছিল। আমি যখন স্কুলে পড়তাম নিয়মিত বই পড়তাম, তারপর যখন কলেজে ঢুকলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে যুক্ত হলাম, পাঠচক্রে যেতাম, বড় বড় লেখকদের বই পড়তাম, বিচিত্র সব মানুষের চরিত্র সম্পর্কে জানতাম, তখন থেকে আমার নিজের প্রকাশের একটা ইচ্ছে জাগে যে আমিও লিখব। তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়লাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ইংরেজি সাহিত্য কিংবা জার্নালিজমে পড়ব। তো মানুষের হয় কি যে স্বপ্নটাই একসময় বাস্তবে রূপ ধারণ করে। তারপর আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, মাস্টার্সের ছাত্রী, তখন আমি জানতে পারলাম যে মানবজমিন, তখনকার দৈনিক মানবজমিনে স্পোর্টস রিপোর্টার পদে তারা মেয়েরা নিবে। তখন আমি ওখানে ইন্টারভিউ দিলাম এবং টিকে গেলাম। এরপর আমি আসলে তখনও নিশ্চিত ছিলাম না যে আমি পেশা হিসাবে ক্রীড়া সাংবাদিকের বেছে নিব, না কোন সরকারি চাকরি করব কিংবা ব্যাংকের চাকরি করব। পরে যখন আমি জনকণ্ঠে সুযোগ পেলাম ঢোকার স্পোর্টস রিপোর্টার হিসেবে, তখন আমি সিদ্ধান্ত নিলাম না, আমি এখানেই থাকবো, এটাই আমার ভালোবাসার জায়গা। কারণ ক্রীড়া সাংবাদিকতা আমার কাছে মনে হচ্ছে এটা শুধু আমার পেশা না, এটা আমার নেশাও, আমার প্যাশন। আর ক্রীড়া সাংবাদিকতাটা বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে যে সাংবাদিকতার অন্যান্য বিভাগ থেকে ক্রীড়া সাংবাদিকতার পার্থক্য হলো এখানে আপনার লেখায় বেশ সাহিত্য করার সুযোগ আছে। আমি বরাবরই লেখক পরিচয়টা আমার একটু বেশি রাখতে চাই, এগিয়ে রাখতে চাই সাংবাদিক পরিচয়ের পাশাপাশি। তো ওখানে যেহেতু আপনি ঝাল মুড়ি খুব মজা করে লিখতে পারেন, তো এই কারণে আমার খুব ইচ্ছা ছিল যে ক্রীড়া সাংবাদিকতাটাই আমি পেশা হিসেবে বেছে নেব, আর সেটাই নিয়েছি।
আচ্ছা, পেশাগত জীবনে আপনি যেমন বললেন দৈনিক মানব জীবনে কাজ করেছেন, দৈনিক জনকণ্ঠ এবং ইন্ডিপেন্ডেন্ট টিভিতেও আপনি কাজ করেছেন ক্রীড়া সাংবাদিক হিসেবে, আপনার অভিজ্ঞতার কথা একটু বলবেন?
আমি দৈনিক মানব জীবনে ছিলাম 1 বছর, আর দৈনিক জনকণ্ঠে ছিলাম 12 বছর, আর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলাম 2 বছর। আপনারা শ্রোতাদেরকে তথ্য দেই যে আমাদের এর আগে কয়েকজন আমাদের সিনিয়র আপা তারা এমনি লেখালেখি করলেও পেশাদার সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক হিসেবে বাংলাদেশে আমি প্রথম। 1999 সালে দৈনিক মানব জমিনে ক্রীড়া সাংবাদিক হিসেবে আমার যাত্রা শুরু হয়। তো বুঝতেই পারছেন যে শুরুটা আসলে মোটেই বন্ধুর ছিল না, কারণ মানুষের মধ্যে তখনো সেই মনোভাবটা তৈরি হয়নি যে একজন নারীকে ক্রীড়া সাংবাদিক হিসেবে দেখা। তো তখন যখন আমি স্টেডিয়ামে যেতাম, ফেডারেশনে যেতাম, ক্রীড়া ফেডারেশনে যেতাম, তারপর মাঠে যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম খেলা কামার করতে, তখন সবাই খুব অবাক হয়ে তাকাতো, ভাবতো যে ইনি আবার কে, এইরকম তো আগে কখনো দেখিনি। এবং আমি আসলে পেশাদার সাংবাদিক ছিলাম, যার ফলে আমার কাজের জায়গাটা ছিল পুরুষ কেন্দ্রিক, কারণ আমাদের দেশে এখনো হচ্ছে পুরুষদের খেলাধুলাটাই সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি জনপ্রিয়, আকর্ষণীয়। তো তখন স্বাভাবিকভাবে আমারও একটু কুণ্ঠা লাগতো, কারণ আমি তো খুব রক্ষণশীল পরিবার বা সমাজ থেকে এসেছি। তারপরও আমি আমার মনের জোরে, আত্মবিশ্বাসের জোরে কাজ করে গিয়েছি। এমনও দিন গিয়েছে যে একটা ফুটবল স্টেডিয়ামে আমি হয়তো মিডিয়ায় কাজ করছি, যেমন আমাদের প্রেস বক্স যেটা বলে, তো প্রেস বক্সের সবাই পুরুষ, এবং যারা মাঠে খেলছে তারাও পুরুষ, যারা কর্মকর্তা মাঠে এসেছে তারাও পুরুষ, 1000-20 বা 30 দর্শক মাঠে বসে আছে তারাও প্রত্যেকে পুরুষ, তার মধ্যে আমি একা নারী। তো ওর মধ্যে আমি স্টেডিয়ামে সমস্ত পুরুষের চোখের সামনে দিয়ে মাঠে যেতাম, খেলোয়াড়দের ইন্টারভিউ করতাম, কোচের ইন্টারভিউ করতাম। তো এটা আসলে আমি মনের জোরই করেছি এবং এখনো সেটাই করে চলেছি।
এটা কি আপনার কাছে চ্যালেঞ্জ মনে হয়েছে তখন?
অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ ক্রীড়া সাংবাদিকতা মানে নারীদের জন্য খুবই একটা অপ্রচলিত পেশা আমি যখন নিয়েছি। তারপর আমার দেখা দেখি অনেকে এসেছেন, বিশেষ করে টেলিভিশন মিডিয়া আপনি এখন দেখবেন যে প্রত্যেক টিভিতে একজন দুজন মেয়ে ক্রীড়া সাংবাদিক আছেন, যেটা আমার একটা বিরাট আত্মতৃপ্তির জায়গা। কিন্তু শুরুটা আসলেই খুব কঠিন ছিল। এমন হয়েছে যেমন আমি বলবো যে আমরা যখন বাংলাদেশ ক্রিকেট দল তো খুব জনপ্রিয়, আপনি জানেন যে তো বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক টুর্নামেন্ট হতো, তখন ভারত পাকিস্তান থেকে ক্রিকেট প্লেয়ার আসতো, বড় বড় নাম করা ফাইভ স্টার হোটেল গুলোতে থাকতো। তো অন্যান্য ক্রীড়া সাংবাদিকদের সাথে আমিও সেখানে যেতাম ওদের সাথে ইন্টারভিউ করার জন্য বা ওদের সাথে প্রেস কনফারেন্স সেটা কভার করার জন্য। বেশিরভাগ সময় দেখা যেত আমাকে গেটে আটকে দেওয়া হতো, আমার কলিগ সহকর্মীরা সবাই চলে যেত কিন্তু আমি দেখা যেত আমাকে যেতে দিচ্ছে না সিকিউরিটি গার্ড। তারা ভাবতো যে আমি মনে হয় অটোগ্রাফ শিকারী। এখানে তো ভারত পাকিস্তান ক্রিকেটারদের ক্রেজ খুব বেশি ছিল আমাদের মানে নারী ভক্তদের কাছে, তো ভাবতো আমি মনে হয় এরকম কোন নারী ভক্ত হব। তখন আমার খুব খারাপ লাগতো যে আমার সব কলিগটা চলে গিয়েছে আর আমাকে অটোগ্রাফ শিকারী হিসেবে মানে ধরে রাখছে।
কিন্তু আপনার তো প্রেস ক্রেডেনশিয়াল ছিল।
হ্যাঁ, ওটা দেখিয়ে যেতে হতো, অন্যদের ওইটা ওইটার দরকার হতো না।
আচ্ছা আচ্ছা, আপনি একজন লেখক, কবিতা নাটক গল্প উপন্যাস প্রবন্ধ ছাড়াও আপনি নিয়মিত কলাম লেখেন, কোন বিষয়ে আপনার কলাম লিখতে ভালো লাগে?
ক্রীড়া সাংবাদিক ছিলাম, তো আমি ক্রীড়া সাংবাদিকতায় 14 বছর কাটানোর পরে, প্রথম 14 বছর, তার আগে 2 বছর আমি মানে মোট 16 বছর হবে, তার আগে 2 বছর আমি কন্ট্রিবিউটর ছিলাম ক্রীড়ালোক এবং ক্রীড়া জগৎ পত্রিকায়। একটু বলি যে আমার ক্রীড়া সাংবাদিকতাটা হয়েছে, আমি ক্রীড়ালোক একটা পত্রিকা বিহার পাক্ষিক ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন, এটা বাংলাদেশে ঢাকা থেকে বের হয়। তো আমি ওখানে পাঠকের পাতা ছিল একটা বিভাগ, তো পাঠকের পাতায় আমি নিয়মিত লেখা লিখতাম বিভিন্ন টুর্নামেন্টকে কেন্দ্র করে বা বিভিন্ন খেলোয়াড়কে কেন্দ্র করে। তো ওই পাঠকের পাতায় লেখার সুবাদে ওরা একদিন আমার বাসার অ্যাড্রেসে চিঠি পাঠালো যে আমরা তখন 1997 সালে বাংলাদেশ ICC ট্রফি জিতেছে, যে আমরা কয়েকজন পাঠককে বাছাই করেছি যাদের অনুভূতির কথা ছাপা হবে এই ICC ট্রফির জয় উপলক্ষে, তো আপনি কি একটা লেখা দিবেন? তো চিঠিটা যখন আমার হাতে পৌঁছালো তার পর দিনই লেখা জমা দেওয়ার শেষ দিন। তো আমি ভাবলাম যেহেতু আমি পুরানো ঢাকায় থাকি, আমার বাসার কাছে ইত্তেফাক অফিস, ইত্তেফাক অফিসে 6 তারিখ হচ্ছে ক্রীড়ালোক ভবন, ক্রীড়ালোক রোববার একসাথে অফিস ছিল, তো আমি ভাবলাম আমি নিজেই যাই, নিজেই গিয়ে হাতে লেখাটা দিয়ে আসি। তো আমি যখন গেলাম তখন ওরা বললো যে আপনি কি লেখালেখি করতে ইচ্ছুক? তো আমি বললাম হ্যাঁ অবশ্যই, আমি তো খুব ক্রীড়া বিষয়ক লেখালেখি পছন্দ করি। তখন বললো যে আপনি একটা লেখা নিয়ে আসেন। তো আমি এরপর আমার বাসায়, তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না, গুগল বা অন্য কিছুতে মানে সার্চ করে এখানে নিউজ বের করার সুযোগ ছিল না। তারপর আমার বাসার খেলা বিষয়ক বিবিসি ম্যাগাজিন রাখতাম, ওখান থেকে ইস্পি বোয়া, আপনি জানেন যে তখন অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক, তো আমার খুব প্রিয় ক্রিকেটার ছিল, তো আমি ইস্পি বোয়ার উপর একটা লেখা নিয়ে এসেছিলাম, এটা আমার প্রথম লেখা, আমার এখনো মনে আছে। তো এই যে মানে আমার আসলে যে লেখালেখির প্রতি একটা বাসনা একটা সবসময় ছিল, যে আমি যে কোনো পেশায় দেয় সেটা সাংবাদিক হয়ে যাই হই, তা আমি লেখালেখিটা করে যাব। তারপর আমি যখন নিউ ইয়র্কে আসলাম, নিউ ইয়র্কে আসার একটা কারণ ছিল যে আমার ছেলে সে স্পেশাল, তো আমি যখন দেখতাম যে আসলে বাংলাদেশে সে খুব একটা উন্নতি হচ্ছে না, তখন আমরা পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা নিউ ইয়র্কে চলে আসবো। নিউ ইয়র্কে চলে আসা তো আমার জন্য মানে একটা বড় মানে আমার পেশাগত জীবনে একটা বড় একটা ক্রাইসিস তৈরি হয়, কারণ আমি তো ক্রীড়া সাংবাদিক ছিলাম এখানে বাংলাদেশে, মানে এখানে নিউ ইয়র্কে যে পত্রিকা দিয়ে এখানে আসলে ক্রীড়া সাংবাদিকতা নিয়ে আলাদা কোনো স্পেশাল কোনো স্পেশালাইজেশনের সুযোগ নেই। তখন আমি নিজেকে মানে পরিবর্তন করতে শুরু করলাম, আর আমার যেহেতু এখানে আমার ছেলেদের রাখার কেউ নেই, তো আমি বিকেলে ওইভাবে কাজও করতে পারতাম না, আমাকে যা কাজ করা আমার ছেলেরা যখন স্কুলে থাকে তখন করা যায়। তো আমি তখন আমার নিজের যে দ্বিতীয় সত্তা যে লেখক সত্তাটা ওটা জাগিয়ে তুললাম এবং লেখালেখি শুরু করলাম, কলাম লিখলাম, আগেও গল্প কবিতা লিখলাম, সেসব লিখতে শুরু করলাম। মানে আমি আমার রাশি ভাই থেকে আমি আমার স্বপ্নটাকে মরে যেতে দেইনি, আমি স্বপ্নটাকে ধরে রেখেছি। আর যেটা বললেন যে আমার আসলে কি বিষয়ে লিখতে ভালোবাসা লাগে, অবশ্যই আমি খুব ইতিবাচক লেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মানুষকে নিয়ে লেখার চেষ্টা করি, যারা আলোক সম্পন্ন মানুষ, যেমন আমি কিছুদিন আগে লিখেছি ওয়াহিদুল হককে নিয়ে, আমার দেখা একজন মানে সেরা মানুষ, একজন পরশ পাথরের মতো, এইরকম মানুষদের নিয়ে লেখার চেষ্টা করি, এবং আমার আশেপাশে খুব সাধারণ মানুষ, যে আমি এমনকি এই দেশের মানুষদের নিয়ে লিখেছি, মানে এই দেশের মানে হচ্ছে অন্যান্য অভিবাসী অন্যান্য দেশ থেকে আসা মেক্সিকানদের নিয়ে লিখেছি, কলম্বিয়ানদের নিয়ে লিখেছি, আফ্রিকানদের নিয়ে লিখেছি। তো আমার সবসময় মানুষের সংগ্রামটা আমাকে খুব আকর্ষণ করে।
আচ্ছা, বর্তমানে আপনি তো কাজ করছেন উত্তর আমেরিকা থেকে প্রকাশিত প্রথম আলো পত্রিকায়, আমেরিকায় থেকে বাংলা সাংবাদিকতা করছেন, বিরল একটা অভিজ্ঞতা, এ সম্পর্কে বলেন।
হ্যাঁ, এটা তো অবশ্যই খুব আনন্দময়, কিন্তু আমাদের হচ্ছে কি যে আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি তাদের আসলে বাংলা সাংবাদিকতা করা ছাড়া আসলে খুব একটা সুযোগ নেই, কারণ আমাদের এখানে মেইন স্ট্রিমে যেতে হলে যে পরিমাণ যে ধরনের যোগ্যতা দরকার, আর এখানে তো আপনার চাকরি করতে হলে আবার অবশ্যই এই দেশের ডিগ্রি থাকতে হবে এবং আপনাকে ইংরেজিতে লেখা এবং বলা দুটি খুব ফ্লুয়েন্ট হতে হবে, যেটা আমাদের পক্ষে অর্জন করাটা কঠিন। তারপরে অর্জন করা সম্ভব হলো এখানকার প্রতিযোগিতা অনেক বেশি, তো সেক্ষেত্রে আমাদের আসলে বাংলা সাংবাদিকতা করার মানে ছাড়া কোনো উপায় নেই। যেহেতু আমরা এত বছর এই পেশায় মানে নিজের সময় নিজের ভালোবাসা সবকিছু বিনিয়োগ করেছি, তো ওটা ছাড়ার আসলে মানে মানে আর কোনো পথ নেই। তো এখানে এসে আমি বলছিলাম যে আমি আসলে ওই যেহেতু আমি দিনের বেলা কাজটা বেশি করতে ভালোবাসি এবং সেই সুযোগটা আমার বেশি, সেক্ষেত্রে আমি কলাম লিখতাম, গল্প কবিতা লিখতাম। তো এর পাশাপাশি যখন প্রথম আলো সাপ্তাহিক প্রথম আলো উত্তর আমেরিকা থেকে প্রকাশিত, ওরা যখন বললো যে আমরা উত্তরের নকশা বের করবো, উত্তরের নকশা হচ্ছে বাংলাদেশে প্রথম আলো যে নকশাটা বের করে তারই একটা সংস্করণ, এটা হচ্ছে উত্তর মানে উত্তর আমেরিকার মানুষদের জীবন লাইফ স্টাইল নিয়ে, কারণ আমাদের উত্তর আমেরিকার লাইফ স্টাইলের সাথে কিন্তু বাংলাদেশের লাইফ স্টাইল মেলে না। এখানে কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী মানুষ আছে যাদের যারাও কিন্তু বাংলা সংস্কৃতিকে ধারণ করে থাকতে চায়, কিন্তু সেখানেও তারা মানে দুটো সংস্কৃতির মাঝখানে থেকে তারা তাদের পথ চলতে হয়। এই যে পথ চলাটা এটাকেই আমার মানে ওই উত্তরের সংস্কৃতি লেখার উপযুক্ত, এবং আমি খুব আনন্দিত যে আমি একটা আমার মনের মতো কাজ পেয়েছি, কারণ এই কাজটা আমাকে এমন না যে সবসময় অফিসে যেতে হবে, আমি বাসায় বসেও করতে পারছি। এবং উত্তরের নকশা দুটো সংস্করণ বের হয়েছে এবং দিন দিন এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে, এবং আমি খুব এর জন্য খুব গর্বিত এবং আনন্দিত তৃপ্ত।
আপনি নিউ ইয়র্কে থাকেন, বাঙালিদের কমিউনিটি সেখানে বেশ বড়, সেখানকার জীবনযাত্রা, বাংলা ভাষার চর্চা, সাংস্কৃতিক চর্চা ইত্যাদি, এসব সম্পর্কে একটু বলবেন, বিশেষ করে একজন সাংবাদিকের দৃষ্টি থেকে?
হ্যাঁ অবশ্যই, আমি যেটা বলছিলাম যে আমি আসলে নিউ ইয়র্কে এসেছি 4 বছর, আমি খুব বেশি দিন না, সেই হিসাবে আমি এসেছি 2014 সালে। প্রথম 1 বছর আমি খুব মানে বিষণ্ণ থাকতাম যে আমি একটা বড় জগৎ, কারণ আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে চাকরি করতাম, সেটা ছিল একটা বিশাল জায়গা, প্রচুর মানুষজন আসতো যেত, তারপর আমি প্রতিদিন স্টেডিয়ামে যেতাম, সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম হোক, মিরপুর ক্রিকেট স্টেডিয়াম হোক, তারপর বিভিন্ন ফেডারেশনে যেতাম, ক্লাবে যেতাম। সেখান থেকে যখন আমি এই নিউ ইয়র্কে একটা ছোট 2 রুমের বাসায় এসে বন্দি হলাম, তখন আমার খুব স্বাভাবিকভাবে খুব মনটা খুব খারাপ হতো যে আমি কোথায় আসলাম। তো আস্তে আস্তে আমি যখন বিভিন্ন সংগঠন সাথে যাওয়া আসা শুরু করলাম, যুক্ত হলাম, বিশেষ করে আমি এখানে সাহিত্য একাডেমির কথা বলবো, যে সাহিত্য একাডেমি যখন আমাকে জানালো যে আপনি এখানে আসেন, আমাদের কবিতা পড়ার সুযোগ আছে বা আপনার লেখা পড়ার সুযোগ আছে, তখন আমি অনেকের সাথে পরিচয় হতে লাগলো। তারপর আমি যখন লেখালেখি শুরু করলাম পত্রিকা, তখন আমাকে আস্তে আস্তে মানুষ চিনতে লাগলো, বিভিন্ন পত্রিকার সাথে আমার যুক্ততা হলো, বিভিন্ন সংগঠনের সবাই আমাকে চিনতে লাগলো, তখন আস্তে আস্তে আমি মানে বিস্তৃত হলো আমার পরিধি। এবং আপনি হয়তো জানবেন যে আমি নিউ ইয়র্কে যেখানে থাকি জ্যাকসন হাইটস, জ্যাকসন হাইটস হচ্ছে একদম বাঙালি অধ্যুষিত এলাকার প্রাণকেন্দ্রে আমি থাকি, মানে যেখানে 73-74 স্ট্রিট মূলত প্রাণকেন্দ্র বলা যায়, আমি খুব কাছে 77 স্ট্রিটে থাকি। এবং আমার বাসা যেখানে, বাসার ডান দিকেই হচ্ছে PSC 9 স্কুল, যেখানে প্রতি বছর মুক্তধারা বইমেলা হয়। মুক্তধারা বইমেলাটি হচ্ছে মানে এই উত্তর আমেরিকার সবচেয়ে বড় মিলন মেলা বাঙালিদের, এটা 3 দিন ব্যাপী হয় এবং প্রচুর মানুষের সমাগম হয়। এবং এই যে বিভিন্ন যে সংগঠনগুলো যে এখানে কাজ করছে, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যেমন বিপা, বাফা, সংগীত পরিষদ, নজরুল একাডেমি, তারপর এদের সব অনুষ্ঠানগুলোই জ্যাকসন হাইটস কেন্দ্রিক। আমার বিভিন্ন সময় এইসব অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়, আমার খুব ভালো লাগে যে আমরা মানে আসলে প্রত্যেকটা মানুষের হচ্ছে মূল হচ্ছে শিকড়, যে মানুষের শিকড়কে ঘুরে যায় তার আসলে পরিচয় থাকে না। এবং আমাদের এই যে যারা বাঙালি প্রবাসীরা এত ব্যস্ততার মধ্যে, জীবনযাপনের এত সংগ্রামের মধ্যে, যে তারা যে তাদের সংস্কৃতিকে, তাদের লাল সবুজ পতাকাকে হৃদয়ে ধারণ করে এখানে বিভিন্ন অনুষ্ঠানগুলো করছে, তা আমাকে এত গর্বিত করে।
আপনার কিছু কবিতাও পড়েছি, আপনি তো উপন্যাসও লিখেছেন, নাটক লিখেছেন, বিভিন্ন প্রবন্ধ লিখেছেন, আপনার সবশেষ উপন্যাস সম্পর্কে একটু বলবেন।
আমি মূলত আসলে কথা সাহিত্য নিয়ে লিখতে পছন্দ করি, উপন্যাস, ছোট গল্প, আর তার পাশাপাশি প্রবন্ধ যেটা বললেন কলাম, কারণ কলাম একটা ব্যাপার যে এটা কলাম আসলে ব্যক্তি হিসাবে একটা পরিচিতি দেয়, যেমন মনিজার রহমানের কলাম। তো মনিজার রহমান নামটা অনেক সময় সবাই চোখে পড়ে। ছোট গল্প আর উপন্যাসের পাঠক আসলে মানে অত ব্যাপক নয়, যেটা কলামের পাঠক অনেক বেশি। আর কবিতা হচ্ছে মূলত আমার খুব ভালো লাগার একটা বিষয়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকাকালীন আমি অনেক কবিতা লিখেছি। তো মাঝখানে অনেক সময় অনেকটা সময় আমি লিখিনি কবিতা, বিশেষ করে ছোট গল্প উপন্যাস এগুলোই বেশি লিখেছি। তো আপনার জন্য একটা মানে শ্রোতাদের জন্য একটা নতুন তথ্য হচ্ছে যে এই আমার দ্বিতীয় কবিতা প্রকাশ পাচ্ছে অনেকদিন পরে, সেটা বইয়ের নাম হচ্ছে মেয়েটি আজন্ম পতিতে থেকে গেল। এই বইমেলায় এই একুশে বইমেলা এখন ঢাকায় যেটা হচ্ছে সেই বইমেলায় আমার বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের প্রকাশক হচ্ছে হুমায়ুন কবির ঢালী অন্যায় প্রকাশনী, আর বইয়ের ভূমিকা লিখেছেন লেখক আহমেদ মাঝহার, আর বইয়ের প্রচ্ছদ দেখেছেন ধ্রুবেশ। এটাই মূলত প্রেমের কবিতার বই, এতে মোট 47টি কবিতা আছে। আমার বিভিন্ন সময়ে আমার যে লেখা যে কবিতাগুলো সেগুলো দিয়ে সাজিয়েছি। নারীর জীবনে অনেক অতৃপ্ত আকাঙ্ক্ষা থেকে যায়, সেই হাহাকার সেই বেদনা বোধ থেকে আমার এই কবিতাগুলো লেখা।
মনিজা রহমান, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, নারী কণ্ঠে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরও ধন্যবাদ, এবং আমি যে কথা বলতে পেরেছি আপনাদের এই ভালো অনুষ্ঠানে, এই জন্য আমি খুব গর্বিত, এবং নারী কণ্ঠের দর্শক শ্রোতাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা।